এখন শুনবেন সূরা আলে ইমরানের এক থেকে চার নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম, আলিফ লাম মিম। আল্লাহু نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الذين كفروا بآيات الله لهم عذاب والله عزيز ذو انتقام صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সব কিছুর ধারক। তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে, যা পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলোকে প্রত্যয়ন করে। ইতিপূর্বে তিনি মানব জাতিকে সত্য পথ প্রদর্শনের জন্যে তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন, এবং তিনি ন্যায় অন্যায়ের মীমাংসাকারী রূপে কোরআন অবতীর্ণ করেছেন। নিশ্চয়ই যারা আল্লাহর নিদর্শনাবলীকে অমান্য করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী, দণ্ডদাতা। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/ BN ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র বলেছেন, শত্রুরা আমাদের আকাশে কয়েকটি কোয়াড কপ্টার উড়িয়েছিল, সেগুলো ধ্বংস করা হয়েছে। বিমান চলাচল সহ সবকিছু স্বাভাবিক রয়েছে। ইরানের সেনাপ্রধান মুসাবি বলেছেন, আকাশে ছোট আকারের কয়েকটি সন্দেহজনক উড়ন্ত বস্তুকে দেখার পর সেগুলোকে লক্ষ্য করে গুলি চালানো হয়, সেগুলো ধ্বংস হয়েছে। কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ইরানে ঘটেনি। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি বলে দাবি বাংলাদেশের প্রধানমন্ত্রীর। বিএনপির মহাসচিব বলছেন, দেশ এখন আওয়ামী মগের মূল্যক। এবং ভারতে আজ থেকে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিজেপির বিরুদ্ধে আবারও ধর্মীয় রাজনীতির অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের আকাশে ছোট আকারের কয়েকটি সন্দেহজনক উড়ন্ত বস্তুকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাবি আজ সকালে এক প্রতিক্রিয়ায় বলেছেন, ইস্পাহানে বিস্ফোরণের যে শব্দ শোনা গেছে তা ছিল সন্দেহজনক উড়ন্ত বস্তুকে লক্ষ্য করে গুলি চালানোর শব্দ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে গুলি ছোড়ার কারণে এই শব্দ শোনা গেছে। আজকের ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান। এসব উড়ন্ত বস্তুকে খুবই ছোট আকারের ড্রোন হিসেবে উল্লেখ করেছে ইরানের কোনো কোনো গণমাধ্যম। সেনাপ্রধান বলেন, আকাশে উড়ন্ত বস্তুর উপস্থিতির বিষয়টি নিয়ে তদন্ত চলছে, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এর আগে ইস্পাহান প্রদেশের সিনিয়র সামরিক কর্মকর্তা মিহান দোস্ত বলেছেন, ইস্পাহানে কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। ইস্পাহান ছাড়াও তাবরিজ শহরের আকাশেও সন্দেহজনক উড়ন্ত বস্তুর উপস্থিতি লক্ষ্য করা যায়। এরপর সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এদিকে ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হোসেন দালিরিয়ান বলেছেন, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে কয়েকটি মাইক্রো ড্রোন গুলি করে ভূপাতিত করেছে এবং ক্ষেপণাস্ত্র হামলার কোনো ঘটনা দেশে ঘটেনি। আজ সকালে নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লিখেছেন, ইস্পাহান সহ দেশের কোনো অঞ্চলে এখন পর্যন্ত কোনো বিমান হামলার ঘটনা ঘটেনি। দালিরিয়ান বলেন, কোয়াড কপ্টার উড়িয়ে শত্রুরা ব্যর্থ চেষ্টা চালিয়েছে যা তাদের নিজেদের জন্যই অপমানজনক। এসব কোয়াড কপ্টারকে ধ্বংস করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA জানিয়েছে, ইরানের সব পরমাণু কেন্দ্র স্থাপনা নিরাপদে রয়েছে, সেখানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। IAEA নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে সংস্থাটির এক্স পেজে জানানো হয়েছে। অন্যদিকে ইরানের বিমানবন্দর এবং এয়ার নেভিগেশন কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প বিলম্বের পর আজ রাজধানী তেহরানের ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সহ ইরানের সব বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। সেখানে এখন স্বাভাবিক কার্যক্রম চলছে। বর্তমানে ইরানের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কারো মধ্যে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠার বালাই নেই বলে আমাদের সংবাদদাতারা জানিয়েছেন। ইরানের স্থানীয় সময় আজ ভোর 4টার দিকে কোনো সূত্র জানায় ইস্পাহানে বিকট শব্দ হয়েছে। এরপরই পশ্চিমা গণমাধ্যম খবর দেয় ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে, কিন্তু এরপর জানা যায় ইস্পাহান সহ ইরানের কোথাও ক্ষেপণাস্ত্র হামলা বা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। সন্দেহজনক উড়ন্ত বস্তু লক্ষ্য করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে গুলি চালানোর কারণেই এমন শব্দ তৈরি হয়েছিল। ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ইহুদিবাদ ইসরায়েল তার দেশের বিরুদ্ধে সামান্যতম আগ্রাসন চালালেও তেল আবিব ও তার সহযোগীদের অনুতপ্ত করা হবে। ইহুদিবাদী ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর গতকাল তিনি এ হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি ইরানের মধ্যাঞ্চলীয় শাহরুদ শহরের একটি স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। সেখানে তিনি বলেন, ইহুদিবাদী সরকার যদি আরেকবার ভুল করে এবং ইরানের পবিত্র ভূমির বিরুদ্ধে সামান্যতম হামলাও চালায়, তবে আমরা এমন পাল্টা আঘাত হানব যাতে তেল আবিব ও তার দস্যুরা অনুতপ্ত হয়। জাতিসংঘের সনদের সুস্পষ্ট লঙ্ঘন করেছে আমেরিকা, একথা বলেছে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি। ওআইসি মার্কিন ভেটোর বিরুদ্ধে নিন্দা জানিয়ে বলেছে, ভেটো ক্ষমতা ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের বৈধ অধিকার অর্জনের পথ রুদ্ধ করেছে এবং এর ফলে ফিলিস্তিনি জাতির 75 বছরের টানা দুঃখ কষ্ট চলতেই থাকবে। গতরাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবে ভেটো দেয় সাম্রাজ্যবাদী আমেরিকা। এর ফলে 15 সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের 12টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দেওয়া সত্ত্বেও এর সংক্রান্ত প্রস্তাব পাশ হতে পারেনি। ব্রিটেন ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত ছিল। আমেরিকা এমন সময় ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদ আটকে দিল যখন ওয়াশিংটন গত 3 দশকেরও বেশি সময় ধরে জোর গলায় ফিলিস্তিন সংকটের 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি করে আসছিল। অর্থাৎ মার্কিন সরকার বলে আসছিল যে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করার মাধ্যমে মধ্যপ্রাচ্য সংকটের সমাধান করতে হবে, কিন্তু বৃহস্পতিবার রাতের ভোটাভুটিতে ভেটো প্রদানের মাধ্যমে সাম্রাজ্যবাদী আমেরিকা নিজের মুখোশ উন্মোচন করে দিয়েছে এই বলে যে ওয়াশিংটন মুখে যায় বলুক না কেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সে আত্মপ্রকাশ করতে দেবে না। ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য। 2011 সালে ফিলিস্তিন প্রথমবারের মতো জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের আবেদন করেছিল, কিন্তু আমেরিকার বিরোধিতার কারণে সে সময়ও সে আবেদন প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল ফিলিস্তিন। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক মামলা দায়ের করা হয়নি। তিনি বলেন, যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, তারা অপরাধ করেছে তাই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ গণভবনে বাংলাদেশ কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কমিটির সদস্যদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এসব অপরাধের শাস্তি নিশ্চিত করতে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটা এখন আওয়ামী মগের মূল্যকে পরিণত হয়েছে। 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে জোর জবরদস্তিমূলকভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছে আওয়ামী শাসক গোষ্ঠী। অবৈধ ক্ষমতা ধরে রাখতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর ভিন্ন ভিন্ন পন্থায় জুলুম নির্যাতনের মাত্রা বৃদ্ধি করেছে তারা। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। আজ থেকে ভারত জুড়ে শুরু হয়েছে প্রথম দফার লোকসভা নির্বাচন। 17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ভোট হচ্ছে 102টি আসনে। 7 দফার মধ্যে এই প্রথম দফায় সবচেয়ে বেশি আসনে ভোট গ্রহণ করা হচ্ছে। এদিকে পশ্চিমবঙ্গে ভোটের প্রচার এখনও অব্যাহত রয়েছে। মুর্শিদাবাদে ভোট প্রচারে ফের বিজেপির বিরুদ্ধে ধর্মীয় রাজনীতির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, ভোটে ফায়দা লুটতে ইচ্ছাকৃতভাবে মুর্শিদাবাদে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে, আর বিজেপি যে ধর্মের নামে রাজনীতি করছে সেটা আসল হিন্দু ধর্ম নয় বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্যপদ লাভের প্রস্তাবে ভেটো দেওয়ায় আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়াও। মস্কো বলেছে, পরিষদের বেশিরভাগ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেওয়া সত্ত্বেও আমেরিকা ভেটো প্রদানের মাধ্যমে নিজের ফিলিস্তিন সংক্রান্ত সুপ্ত বাসনা প্রকাশ করে দিয়েছে। বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া এক বক্তব্যে তার দেশের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, বিশ্ব সমাজের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দেশ ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণাঙ্গ সদস্যপদের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু আমেরিকা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তার দেশের বিরুদ্ধে আর কোন সামরিক হঠকারিতা না দেখাতে ইহুদিবাদী ইসরায়েলকে বাধ্য করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আবার কোনো আগ্রাসন চালালে ইসরায়েলকে নিষ্পত্তিমূলক জবাব দেয়া হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপথে। ব্রিটেনের সাবেক একজন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার দেশ বিশ্বে তার প্রভাব হারিয়ে ফেলেছে এবং বিশ্বের কয়েক ডজন মধ্যমমানের শক্তির মধ্যে একটিতে পরিণত হয়েছে ব্রিটেন। তার এ ধরনের বক্তব্যের তাৎপর্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ব্রিটেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড সম্প্রতি বলেছেন, ব্রেক্সিটের পর তার দেশ বিশ্বে তার প্রভাব হারিয়েছে এবং বিশ্বের কয়েক ডজন মধ্যমমানের শক্তির মধ্যে একটিতে পরিণত হয়েছে। বর্তমানে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটির সভাপতি এবং প্রধান নির্বাহী মিলিব্যান্ড বলেছেন, ক্রমবর্ধমান পতন ঠেকাতে ব্রিটেনের উচিত পররাষ্ট্রক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সাথে নতুন কাঠামো ও প্রতিশ্রুতির ভিত্তিতে কর্মপরিকল্পনা ঠিক করা। তিনি বলেন, ন্যাটোর সাথে আমাদের সম্পর্ক খুবই দৃঢ় ও মজবুত, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের তেমন কোনো সম্পর্ক নেই বললেই চলে। মিলিব্যান্ড আরো বলেছেন, এই বছরের শেষে ডোনাল্ড ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে ব্রিটেনের পতন আরো ত্বরান্বিত হতে পারে। তিনি বিশ্বাস করেন যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন দ্বিতীয় মেয়াদে জয়ী হলেও সক্রিয় ও টেকসই বৈশ্বিক কৌশলগত নেতৃত্ব প্রদানে আমেরিকার সদিচ্ছা ও ক্ষমতা নিয়ে সন্দেহ আছে। গার্ডিয়ান জানিয়েছে, ব্রিটেনের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড আরো বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, 60 লাখ ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দিয়েছে, G20 গ্রুপের সক্রিয় সদস্য এবং সেই সাথে বাণিজ্য, জলবায়ু ও ডিজিটাল দুনিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই আমাদের, অর্থাৎ ব্রিটেনের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে। আমাদের বুঝতে হবে, ইউরোপীয় ইউনিয়নকে বাদ দিয়ে রাশিয়ার ব্যাপারে ব্রিটিশ নীতি দুর্বল এবং কম কার্যকর হবে। চীনের ক্ষেত্রেও তাই। অতএব 2019 সালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যে আলাদা রাজনৈতিক ও পররাষ্ট্র নীতি গ্রহণ করেছে সেই সিদ্ধান্ত বাতিল করতে হবে। বৈদেশিক নীতি, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থে ইউরোপের সাথে সহযোগিতা গড়ে তোলা উচিত। মিলিব্যান্ড, যিনি টনি ব্লেয়ার এবং গর্ডন ব্রাউনের অধীনে 2007 থেকে 2010 সাল পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছেন, ব্রেক্সিটের ব্যাপারে একটি ধারণা এমন ছিল যে অন্য দেশের সাথে আলোচনা কিংবা দরকষাকষি না করে বরং নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করে ব্রিটেনের স্বার্থ রক্ষা করতে হবে। তিনি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার ব্রিটিশ নীতি নির্ধারকদের জন্য বিদ্যমান বিপদ সম্পর্কে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ক্রমবর্ধমান বৈশ্বিক ঝুঁকি এবং নিজেদের দুর্বলতার বিষয়টি বুঝতে হবে। আমাদেরকে অবশ্যই আমাদের ক্ষমতার বাস্তবতা বুঝতে হবে এবং আমাদের অবস্থাটা অতীতের মতো নয়। আমাদের কাছে সৌদি আরবের মতো বিশাল বাজেট বা অর্থ সম্পদ, ইউরোপীয় ইউনিয়নে ফ্রান্সের শক্তিশালী প্রভাব, তুরস্কের আঞ্চলিক প্রভাব, ভারত বা ইন্দোনেশিয়ার মতো বিশাল জনশক্তিও নেই। এ কারণে বিশ্ব ব্যবস্থায় আমরা মধ্যম শক্তির দেশে পরিণত হয়েছি। আমাদের সম্পদ, সামরিক সম্পদ এবং অন্যদের তুলনায় খ্যাতি গত এক দশকে হ্রাস পেয়েছে। অর্থনীতি থেকে শুরু করে জলবায়ু সংকট, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে আমাদের অবস্থান আরো দুর্বল হবে যদি না আমরা এখন থেকে কাজ না করি। কারণটি সহজ, বিশ্ব একটি অস্বাস্থ্যকর ভারসাম্যহীনতার দিকে এগিয়ে যাচ্ছে এবং যুক্তরাজ্য বেশ কিছু ভুল প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক persetoday.ir/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla। ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn। আর্কাইভ থেকে শোনার লিঙ্ক persetoday.ir/bn/radio/archive। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/persetodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com।
শ্রোতা বন্ধুরা, এবার সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র বলেছেন, শত্রুরা আমাদের আকাশে কয়েকটি কোয়াডকপ্টার উড়িয়েছিল, সেগুলো ধ্বংস করা হয়েছে। বিমান চলাচল সহ সবকিছু এখন স্বাভাবিক রয়েছে। ইরানের সেনাপ্রধান জেনারেল মুসাভি বলেছেন, আকাশে ছোট আকারের কয়েকটি সন্দেহজনক উড়ন্ত বস্তুকে লক্ষ্য করার পর সেগুলো লক্ষ্য করে গুলি চালানো হয়। কোনো ধরনের ক্ষয়ক্ষতি ইরানে ঘটেনি। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি বলে দাবি বাংলাদেশের প্রধানমন্ত্রীর। বিএনপি বলছে, দেশ এখন আওয়ামী মগের মূল্য। ভারতে আজ থেকে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিজেপির বিরুদ্ধে আবারও ধর্মীয় রাজনীতির অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইরানের রাজধানী তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবরি বলেছেন, ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি নামক যে সামরিক অভিযান চালিয়েছে তা ছিল আল আকসা তুফান অভিযানের ইরানি ভার্সন। গত 14 এপ্রিল 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইহুদিবাদ ইসরায়েলের সামরিক অবস্থানে হামলা চালায় ইরান। আজকের খুতবায় তিনি দখলদার ইসরায়েলে ফিলিস্তিনিদের 7 অক্টোবরের আল আকসা তুফান অভিযানের প্রশংসা করেন। জুমার নামাজের খুতবায় তিনি আরও বলেন, ইসরায়েলে হামলার মাধ্যমে ইরান নিজের শক্তির প্রমাণ দিয়েছে এবং দখলদার ইসরায়েলের আধিপত্যকে চূর্ণ করে দিয়েছে। গত 1 এপ্রিল ইহুদিবাদ ইসরায়েলের বর্বর সেনারা সিরিয়ায় ইরানি কনসুলেট ভবনে হামলা চালিয়ে ইরানের কয়েকজন পদস্থ সেনা কর্মকর্তাকে শহীদ করে। এই অপরাধযজ্ঞের পরেও পশ্চিমা কয়েকটি দেশ ইহুদিবাদ ইসরায়েলের প্রতি সমর্থন জানায়। জাতিসংঘের পক্ষ থেকেও কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয় না। এরপরই ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজেই ইসরায়েলে হামলা চালানোর পদক্ষেপ নেয়। ইরানের বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক সমন্বিত নিষেধাজ্ঞা আরোপ করেছে সাম্রাজ্যবাদী আমেরিকা ও ব্রিটেন। ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর বৃহস্পতিবার ওয়াশিংটন ও লন্ডন এ পদক্ষেপ নেয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার ইতালির ক্যাপ্রি দ্বীপে সাত জাতিগোষ্ঠী G7-ভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক থেকে ইরান বিরোধী নিষেধাজ্ঞা আরোপ করার কথা ঘোষণা করেন। দামেস্কের ইরানি কনসুলেট ভবনে হামলার জের ধরে ইসরায়েলকে লক্ষ্য করে তেহরান ব্যাপক ভিত্তিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর চার দিন পর এ ঘোষণা দেওয়া হয়। শ্রোতা বন্ধুরা, এবার চলুন আমরা পরবর্তী পরিবেশনায় যাই।
আলাপন।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। বিশ্বের প্রধান ইস্যু এখন ইসরায়েলে ইরানের হামলা। বিশ্ব পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে, চলছে নানামুখী ব্যাখ্যা বিশ্লেষণ। তো এ বিষয়ে আমরা কথা বলেছি বিশিষ্ট লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমিনুল ইসলাম শান্তর সঙ্গে। চলুন আলোচনা শোনা যাক। জনাব আমিনুল ইসলাম শান্ত, রেডিও তেহরানের আলাপন অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।
আমিনুল ইসলাম শান্ত, গত 14 এপ্রিল ইসলামী প্রজাতন্ত্র ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। যে প্রেক্ষাপটে এই হামলা হয়েছে তা আপনি নিশ্চয়ই জানেন। ইরানের এই প্রতিশোধমূলক হামলার ঘটনাকে আপনি কিভাবে দেখছেন?
ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসরায়েলে যে প্রতিশোধমূলক হামলাটি পরিচালনা করেছে তা খুবই যুগোপযোগী বলে মনে করে আন্তর্জাতিক বিশ্ব। আমরা জানি যে ইরানের পিঠ একেবারে দেয়ালে ঠেকে গিয়েছিল। আমি যদি একটু অতীত থেকে চিন্তা করি, ইরান তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের হারিয়েছে বিভিন্ন গুপ্ত হত্যার মাধ্যমে। সেই সকল গুপ্ত হত্যাকে নেতৃত্ব দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা বাহিনী। এগুলো মোটামুটি বিশ্বের মোটামুটি প্রায় সকল আন্তর্জাতিক বিষয়ে যারা খোঁজখবর রাখেন সবাই জানেন। আমরা জানি অতীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিভিন্ন সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পরমাণু বিজ্ঞানী গবেষক তাদেরকে হত্যা করেছে ইসরায়েলের গুপ্তচররা খোদ ইরানের ভূখণ্ডে এবং পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন ভূখণ্ডে যেখানে ইরানের বিচরণ রয়েছে, তাদের প্রক্সি নেটওয়ার্ক রয়েছে। হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ইরানের ব্যাপক ক্ষতি সাধন করেছে ইসরায়েল, কিন্তু আজ পর্যন্ত ইরান ধৈর্য ধরেছিল। শেষ পর্যন্ত আমরা দেখেছি যে গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের কনসুলেট ভবনে হামলা করে ইসরায়েল, এবং এই হামলায় সেখানে ইরানের শীর্ষস্থানীয় 7 জন কর্মকর্তা নিহত হন। একটি বিষয় লক্ষণীয় যে আমরা যদি কূটনৈতিক সম্পর্কের ভিয়েনা কনভেনশন লক্ষ্য করি তাহলে যে কোনো দেশের দূতাবাস বা কনসুলেট এগুলো হচ্ছে অলঙ্ঘনীয়। তারা নিজ নিজ দেশের একটি সার্বভৌম ক্ষমতা চর্চা করে থাকে, অর্থাৎ সেই দেশের কূটনৈতিক মিশনে বাইরের কোন দেশ এমনকি আক্রমণ তো দূরের কথা, সেখানে তারা এক ধরনের তদন্ত করতে পারে না। এইভাবে আমরা ভিয়েনা কনভেনশনের একটি চরম লঙ্ঘন দেখেছি 1 এপ্রিল, এবং একই সঙ্গে জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী ইরানের যে হামলা, অর্থাৎ আত্মরক্ষার জন্য ইরান যে হামলাটি করেছে ইসরায়েলে এটি বৈধ। ইরান আগেই ঘোষণা দিয়েছিল তারা আত্মরক্ষা করবে, আত্মরক্ষার জন্য হামলা করবে, এবং তারা এই অপারেশনের নাম দিয়েছিল অপারেশন ট্রু প্রমিস। সত্যিকার অর্থেই তারা তাদের যে প্রমিস সেটিকে তারা রক্ষা করে ইরানের জনগণকে এবং বিশ্বের অপরাপর যারা মুসলিমের পক্ষে রয়েছে তাদেরকে জানিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য আগ্রাসন চালিয়েছে। সুতরাং ইরান এটি করেছে, এটি তার ন্যায্য অধিকার, তার প্রতিবাদের অধিকার, এবং সে যথাযথভাবেই এই কাজটি করেছে।
জনাব শান্ত, ইরানের পক্ষ থেকে হামলার পর পশ্চিমা দেশগুলো তাৎক্ষণিকভাবে তার নিন্দা জানিয়েছে, কিন্তু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যখন ইরানি কনসুলেটে হামলা চালিয়েছে তখন তারা টু শব্দটি করেনি। পশ্চিমাদের এই দ্বিমুখী আচরণকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
আমরা বরাবরই দেখছি যে পশ্চিমা বিশ্ব তারা ডাবল স্ট্যান্ডার্ড পলিসি অবলম্বন করে থাকে। তারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে তারা সবসময় এই যে তাদের বিচারিতা, এটি আজকে গোটা বিশ্বের সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি খুব ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রটি যখন প্রতিষ্ঠা হয়, সেই সময় থেকেই এই রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা থেকে শুরু করে পশ্চিমারা তার পক্ষে যে অবস্থান নিয়েছে, ন্যাক্কারজনক একটি সম্পর্ক থেকে আজও বের হতে পারেনি। তারা এখন পর্যন্ত ইসরায়েলকে মদদ দিয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে গত 1 এপ্রিল ইরানের কনসুলেট ভবনে হামলার পরে 4 এপ্রিল একটি ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের একটি বিষয় এসেছিল, সেটিকে জাতিসংঘ গ্রহণ করতে পারেনি, তথা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেখানে ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র তারা সেটি প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ তারা নিন্দা করতে অপারগতা প্রকাশ করেছে। এর বিপরীতে আমরা দেখলাম ইরান যখন তার আত্মরক্ষার জন্য ইসরায়েলে যে হামলাটি করল, এরপর পরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়ন তারা নিন্দা প্রস্তাব করেছে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে এই সমস্ত পশ্চিমা শক্তি, সাম্রাজ্যবাদী শক্তি, তারা যে নিন্দা প্রস্তাব করেছে ইরানের বিরুদ্ধে, এটি মূলত গোটা বিশ্বের মানুষ, বিশেষ করে ইরানের জনগণ, মুসলিম বিশ্বের মানুষ, সেই সঙ্গে সারা বিশ্বের সাম্রাজ্যবাদ বিরোধী শক্তিগুলো এবং সারা বিশ্বের মানবতাবাদী মানুষ এই নিন্দা প্রস্তাবকে একটি পাগলের প্রলাপ ছাড়া আর কিছু মনে করে না।
আপনারা ইসরায়েলে ইরানের হামলা সম্পর্কে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমিনুল ইসলাম শান্তের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। জনাব শান্ত, ইসরায়েলের উপর ইরানের প্রতিশোধমূলক হামলার পর মধ্যপ্রাচ্য, এমনকি আন্তর্জাতিক ক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তন ঘটে গেছে বলে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?
আমিও তেমনটি মনে করি। কারণ হচ্ছে যে ইসরায়েল নিজেকে মনে করত অহংকার ছিল, সেই অহংকারকে ভেঙে চুরমার করে দিয়েছে। আপনি লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ তারা জানার আগ্রহ, কিন্তু বাস্তবতা হলো যে কোন ব্যক্তি, ইসরায়েলের কোন জনগণ নিহত হওয়ার চেয়ে কাজটি হয়েছে সেটি হলো যে ইরান প্রতিরোধমূলক আক্রমণের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ইসরায়েলের যে দুর্দমনীয় অহংকার ছিল সেটিকে তারা চৌমার করে দিয়েছে। এখন এটি বাস্তবতায় পরিণত হয়েছে। ইরান সত্যিকার অর্থে তার কোন প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে নয়, সরাসরি ইরান তার নিজ ভূখণ্ড থেকে এই হামলা ইসরায়েলের ভূখণ্ডে, সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে এই হামলা পরিচালনা করে এই বার্তাটি পরিষ্কার করেছে যে ইসরায়েল আর নিরাপদ নয়। এবং ইসরায়েল নিরাপদ নয় মানে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মিত্র যারা রয়েছে, তাদের যে সকল সামরিক ঘাঁটি রয়েছে, তাদের অবস্থান রয়েছে, তারাও নিরাপদ নয়। অর্থাৎ ক্ষমতার ভারসাম্যে ব্যাপক একটি পরিবর্তন এর মধ্যেই আমরা লক্ষ্য করছি। এবং অদূর ভবিষ্যতে পশ্চিমা শক্তিগুলো যারা মধ্যপ্রাচ্যে তাদের একাধিপত্য ধরে রাখার চেষ্টা করেছিল, তারা এখন অনেক ভেবে চিন্তে কাজ করবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালোভাবে অনুভব করছে যে মধ্যপ্রাচ্যে তাদেরও অনেক বেশি মাশুল দিতে হতে পারে ইসরায়েলের পক্ষে এভাবে অবস্থান নিলে, যদিও তারা এখন পর্যন্ত ইসরায়েলের পক্ষ অবলম্বনই করছে। যাই হোক, ইরান কিন্তু হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে পুনরায় হামলা করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল সামরিক ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যে সেগুলোতে ইরান হামলা করবে। কোন দিনক্ষণ ঘোষণা করে নয়, কয়েক সেকেন্ডের মাধ্যমে সেটি করবে। ইরান সেই ঘোষণা এর মধ্যেই দিয়েছে। এখানে আন্তর্জাতিক যত শক্তি রয়েছে প্রত্যেকেই এখন নিজ নিজ জায়গা থেকে তার ফরেন পলিসি নতুন করে বিবেচনা করবে।
জনাব আমিনুল ইসলাম শান্ত, আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইব, হামলার পর ইরান সুস্পষ্ট করে বলেছে ইসরায়েল যদি নতুন করে কোন রকমের হামলা চেষ্টা করে তাহলে তার পরিণতি হবে ভয়াবহ। আপনার কি মনে হয় মধ্যপ্রাচ্যে যুদ্ধ বৃহৎ পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কা আছে?
যদি এক কথায় বলি যে মধ্যপ্রাচ্যে অবশ্যই যুদ্ধ আরো করতে পারে, ইসরায়েল একটি আক্রমণ করবে, তবে সেই পাল্টা আক্রমণটি কোথায় করবে, ইরানের ভূখণ্ডে নাকি ইরানের স্বার্থে অন্য কোথাও, সেটি এখন পর্যন্ত পরিষ্কার নয়। ধরে নিচ্ছি যেহেতু ইরান ইসরায়েলের ভূখণ্ডে হামলা পরিচালনা করেছে, ইসরায়েলও সেটি করবে। এখন সেই হামলাটি ব্যাপকতর হবে নাকি সীমিত পরিসরে হবে, সেটির উপর অনেক কিছু নির্ভর করছে। যদি ইসরায়েল খুব সীমিত পরিসরে শুধুমাত্র নিজেদের কথিত মান সম্মান রক্ষার জন্য তারা হামলা পরিচালনা করে, তাহলে হয়তো এটি লিমিটেড ওয়ার বা সীমিত যুদ্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর যদি ইসরায়েল প্রকৃতপক্ষে ইরানের ব্যাপক ক্ষতি করার চেষ্টা করে, ইরান যে শব্দটি প্রয়োগ করছে, তারা ঝঞ্ঝা বিক্ষুব্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সেকেন্ডের মধ্যে ভয়ঙ্কর আক্রমণ পরিচালনা করবে। এবং আমরা বরাবর দেখে আসছি ইরান ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার করা যে হুমকি দিয়ে আসে, সত্যিকার অর্থে তেমন ঘটনা ঘটলেও অবাক হওয়ার থাকবে না। তার মানে হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরো ছড়িয়ে পড়তে পারে, এ ধরনের একটি যুদ্ধ ছড়িয়ে পড়লে কি অবস্থানে যাবে।
তো জনাব আমিনুল ইসলাম শান্ত, বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ইসরায়েলে ইরানের হামলা নিয়ে আলাপনে কথা বলার জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে রেডিও তেহরান এবং তার সকল শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাই।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ভার্চুয়াল জগৎ, সম্ভাবনা ও শঙ্কা শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
গত আসরেও আমরা পরিবারের ওপর ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের ধ্বংসাত্মক প্রভাব নিয়ে খানিকটা কথা বলেছি। আজকের আসরে আমরা মানুষের নীতি নৈতিকতা ও চরিত্রের উপর এর প্রভাব নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
আমরা সবাই জানি ইন্টারনেটের যাত্রা শুরু হয়েছে পাশ্চাত্যের আধুনিক সমাজ থেকে, আর এ কারণে পাশ্চাত্যের আধুনিক সমাজে প্রচলিত ব্যবস্থা ও তাদের চাহিদার উপর ভিত্তি করে সবকিছু সাজানো হয়েছে। মোট কথা, ইন্টারনেট জগতে পাশ্চাত্যের আদর্শ ও সংস্কৃতির একচেটিয়া প্রাধান্য রয়েছে, আর এ বিষয়টি মুসলিম পরিবার ও সমাজের জন্য নৈতিক ও সাংস্কৃতিক হুমকি সৃষ্টি করেছে। মুসলিম পরিবারের সদস্যরাও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে এমন সব দৃশ্য ও পরিস্থিতির সম্মুখীন হচ্ছে যেগুলো পারিবারিক, সামাজিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। ইন্টারনেট ব্যবহারের কারণে এ ধরনের পরিবার ও সমাজে এমন সব সমস্যার সৃষ্টি হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয়। স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল সৃষ্টি থেকে শুরু করে সন্তানদের আচার আচরণে নানা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ইন্টারনেটের প্রভাবে।
ইন্টারনেটের সুবাদে যোগাযোগ সহজ হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর সুবাদে বন্ধু বান্ধবের সংখ্যা বাড়ছে, বাড়ছে আলাপচারিতাও। কিন্তু সেই আলাপচারিতা কতটুকু কাজের আর কতটুকু অকাজের তা কি কখনো আমরা ভেবে দেখেছি? শুধু তাই নয়, শিশু কিশোররা যাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলছে বা যাদের সঙ্গে কথা বলে সময় কাটাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই তাদের পরিচয় আমরা জানি না। পরিচয় না জেনেই সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে নানা দুর্ঘটনা ঘটছে। অল্প বয়সীরা এমন অনেকের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়ছেন যারা আসলে প্রতারক। নাম, পরিচয় ও বয়স গোপন করে অল্প বয়সী এবং অনভিজ্ঞদের প্রতারিত করাই যাদের প্রধান কাজ। সন্তানদের আচার আচরণ ও চলাফেরার উপর নজর রাখা এখন অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে উঠতি বয়সী তরুণ তরুণীরা সহজেই প্রতারিত হচ্ছে।
এক গবেষণায় দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠতি বয়সী তরুণ তরুণীদের মধ্যে যেসব বিষয়ে কথাবার্তা হয় তার বেশিরভাগই যৌনতা সম্পর্কিত। উঠতি বয়সী ছেলেমেয়েরা অনেক সময় বাবা মায়ের অজান্তে রাত জেগে এ ধরনের বিষয় নিয়ে ব্যস্ত থাকে যা মুসলিম সমাজে একেবারেই অগ্রহণযোগ্য, কারণ ইসলাম ধর্মে এ ধরনের সম্পর্ককে হারাম বলে ঘোষণা করা হয়েছে। ভার্চুয়াল জগতের মূল নিয়ন্ত্রকরা যৌন সম্পর্কের ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিরোধী, কারণ তারা পুঁজিবাদী এবং যৌনতাকে মুনাফা অর্জনের অন্যতম প্রধান হাতিয়ার বলে মনে করে। তাদের এ ধরনের দৃষ্টিভঙ্গির কারণে যৌনতাকে সব বয়সের মানুষের কাছে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এর ফলে নৈতিক সীমারেখা বিলীন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি ধর্মীয় সংস্কৃতি, বিশেষ করে ইসলামী সংস্কৃতির জন্য মারাত্মক হুমকি। দুঃখজনকভাবে এই পরিস্থিতির কারণে তরুণরা পর্ণ ছবি দেখে এবং অশ্লীল গল্প পড়ে। পূর্ণ বয়সী হয়ে ওঠার আগেই এমন একটি বিষয়ে তারা আগ্রহী হয়ে উঠছে যা পুরো সমাজ ব্যবস্থাকেই ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট।
স্মার্টফোন সহজলভ্য হওয়ায় ইন্টারনেটের ব্যবহার দিন দিন বাড়ছে। অনেকেই ইন্টারনেটে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রতি মাত্রাতিরিক্ত আকর্ষণের পেছনে প্রধানত পাঁচটি কারণ কাজ করে। এক, যৌন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের প্রতি ঝোঁক প্রবণতা। দুই, ইন্টারনেটের মাধ্যমে নতুন নতুন সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রবল আগ্রহ। তিন, জুয়া সহ এ ধরনের নেশা সৃষ্টিকারী বিভিন্ন খেলার প্রতি ঝোঁক প্রবণতা। চার, নতুন নতুন তথ্য সংগ্রহের মাত্রাতিরিক্ত আগ্রহ এবং সর্বশেষ কম্পিউটার গেমের নেশা। ইন্টারনেটের প্রতি আসক্ত ব্যক্তিরা সাধারণত সামাজিক তৎপরতা কমিয়ে দেয়, নিত্য প্রয়োজনীয় কাজের প্রতি যাদের আগ্রহ হ্রাস পায়, পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে বাধা পেলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
ইন্টারনেটের প্রতি নেশাগ্রস্তদের মধ্যে অনেকেই সাধারণত দিনে ৬ ঘন্টারও বেশি সময় কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল বা ট্যাবলেটের সামনে বসে সময় কাটায়। তাদের সমবয়সী বা বন্ধু বান্ধবদের সঙ্গে মেশার তেমন কোনো আগ্রহ তাদের মধ্যে থাকে না। তারা মনে করে তাদের সামনে থাকা যন্ত্রটি তাদের বড় বন্ধু। আসলে যখন মানুষের বন্ধুত্ব গড়ে ওঠার সবচেয়ে উপযুক্ত বয়স, ঠিক সে বয়সেই যদি তারা দিনের এতটা সময় কম্পিউটার গেম বা যৌন বিষয়ক ওয়েবসাইট নিয়ে ব্যস্ত সময় কাটায়, তাহলে কারো সঙ্গে বন্ধুত্ব হওয়া খুব কঠিন। তরুণদের মধ্যেই এই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। আসলে তরুণরা অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের কারণে বাস্তব জীবনে নিঃসঙ্গ হয়ে পড়ছে। এ অবস্থায় এ ধরনের ছেলেমেয়েদের বাবা মা এবং শিক্ষকদের অনেক দায়িত্ব রয়েছে। ছেলেমেয়েদেরকে কেবল প্রযুক্তি ব্যবহারে উৎসাহ দিলেই চলবে না, পাশাপাশি সামাজিক হয়ে ওঠার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। অন্যথায় বাস্তব জীবনের অনেক সমস্যাই তারা আর সমাধান করতে পারবে না। ইন্টারনেট তথা ভার্চুয়াল জগতের প্রতি আত্মনির্ভরতার কারণে জীবনের প্রকৃত স্বাদ উপভোগ করাই তাদের জন্য কঠিন হয়ে পড়বে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ভার্চুয়াল জগৎ সম্ভাবনা ও সংখ্যা শীর্ষক ধারাবাহিকের আজকের আসর এখানেই শেষ করছি। যারা সঙ্গ দিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কথা হবে আবারও পরবর্তী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান।
শ্রোতাবন্ধুরা, জ্ঞান ও বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা জ্ঞান ও বিজ্ঞানে মধ্যযুগের বিখ্যাত ইরানি মনীষী আল খাওয়ারেজমির অবদান ও তাঁর মূল্যবান বেশ কিছু গ্রন্থ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানেও আমরা এ সম্পর্কে আরও আলোচনার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আল খাওয়ারিজমি পাটিগণিতের ক্ষেত্রে অনেক বড় অবদান রাখেন। পাটিগণিত বিষয়ে তিনি একটি বই রচনা করেন যা পরবর্তীতে ল্যাটিন ভাষায় অনুদিত হয়েছে। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে হিন্দু গণিতবিদগণ দশমিক পদ্ধতির উদ্ভাবন করেছিলেন এবং এই পদ্ধতিকে খাওয়ারিজমি প্রথম ইসলামী জগতে নিয়ে আসেন। আল খাওয়ারিজমি বীজগণিতের জনক হিসেবে পরিচিত। তার হাতে গণিতের এই শাখাটি পরবর্তী সময়ে আরও উৎকর্ষতা লাভ করে। বর্তমানে গণিতবিদ্যার উন্নয়নের ফলে বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে উন্নতি হয়েছে তা সম্ভব হয়েছে আল খাওয়ারিজমি উদ্ভাবিত গণিত বিষয়ক নীতিমালারই কারণে। আমরা যখন কোনো সমীকরণ সমাধান করি তখন এক্স অথবা ওয়াই এর একটি করে মান পেয়ে থাকি যা একঘাত সমীকরণ নামে পরিচিত। আবার দ্বিঘাত সমীকরণের দুটি মান পাওয়া যায়। এই দুই ধরনের সমীকরণের বিশ্লেষণ ধর্মী ব্যাখ্যা তুলে ধরেন আল খাওয়ারিজমি। আর অ্যালজেব্রা আবিষ্কারের মধ্য দিয়ে এর উপযোগিতা অভাবনীয়ভাবে বেড়ে যায়। মধ্যযুগের আর কোনো গণিতবিদই গণিত জগতে তার সমান্তরাল কর্ম উপস্থাপন করে যেতে পারেননি।
ভারতীয় পরিসংখ্যান ব্যবস্থা নিয়ে কাজ করার সময় আল খাওয়ারিজমি আবিষ্কার করেন ভগ্নাংশের বিস্ময়কর দিক। তার এই কাজগুলো পরিচিত ছিল আরব্য কর্ম হিসেবে। পরে তার কর্ম অবদানগুলো পৌঁছে গিয়েছিল ইউরোপে। ইউরোপীয়রা দ্রুত তার বই ও লেখাগুলো অনুবাদ করে নেন। এ কারণে ইউরোপে তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল। তিনি দশমিক ব্যবস্থাকে এক নতুন দিগন্তে পৌঁছে দিতে চাইলেন। এক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়। গণিতের একটি শাখা হল ত্রিকোণমিতি। সমকোণী ত্রিভুজের তিন কোণ ও বাহু নিয়ে আলোচনা করা হয় ত্রিকোণমিতিতে। ত্রিকোণমিতির বিস্তারিত উপাত্ত উদ্ভাবন করেন আল খাওয়ারিজমি।
আল খাওয়ারিজমি সর্বপ্রথম বীজগণিতের সমীকরণগুলোর জ্যামিতিক সমাধান নির্ণয় করেছিলেন। তিনি জ্যামিতির ক্ষেত্রে আয়ত, বর্গ, ত্রিভুজ প্রভৃতি জ্যামিতিক ক্ষেত্রগুলোর যে ধারণা দিয়েছেন তা হুবহু আজও একই রকম রয়েছে। এছাড়া জ্যোতির্বিদ্যায় আল খাওয়ারিজমি দিয়ে গেছেন নতুন কিছু ধারণা এবং এক্ষেত্রে তার অবদান উল্লেখযোগ্য। আল খাওয়ারিজমি জ্যোতির্বিজ্ঞানের একটি তালিকা প্রণয়ন করেন। তার এই তালিকার প্রধান বৈশিষ্ট্য ছিল এতে তিনি জ্যোতির্বিজ্ঞানের উপক্রমণিকা যোগ করতেন। জ্যোতির্বিদ্যা বিষয়ে এই উপক্রমণিকাই তার প্রজ্ঞা ও পাণ্ডিত্যের স্বাক্ষর। এছাড়া তার দুইটি গ্রন্থ রয়েছে এ বিষয়ে। প্রথম গ্রন্থে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক যন্ত্রপাতির নির্মাণ কৌশল আলোচনা করা হয়েছে। আর দ্বিতীয় গ্রন্থে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করে কিভাবে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক পাঠ নিতে হয় সে বিষয়ে আলোচনা করেছেন। Thank you.
আল খাওয়ারিজমি টলেমির অনেক ভৌগোলিক ধারণার সংশোধন করেন। তিনি টলেমির মানচিত্র পর্যন্ত সংশোধন করেন এবং একটি মানচিত্র সংযুক্ত করেন। ইউরোপীয়রা এতে বিস্ময় প্রকাশ করে। আল খাওয়ারিজমি টলেমির দ্রাঘিমা ও অক্ষরেখা গ্রহণ করেন এবং মুসলিম দেশগুলোর বিবরণ পেশ করেন। আল খাওয়ারিজমির উদ্যোগে দুনিয়ার একটি বাস্তব রূপ তৈরি করা হয়েছিল যা পরবর্তীতে পৃথিবীর মানচিত্র অঙ্কনে ব্যবহার করা হয়। আল খাওয়ারিজমি সর্বপ্রথম পৃথিবীকে সপ্তমণ্ডলে বা সাত ভাগে ভাগ করেন। এই সূত্র ধরেই আবহাওয়া পরিমণ্ডল অনুসারে পৃথিবীকে সাতটি মহাদেশে ভাগ করা হয়। আল খাওয়ারিজমি 847 অথবা 840 খ্রিস্টাব্দের দিকে মৃত্যুবরণ করেন। বাগদাদের খলিফা মামুনের মৃত্যুর পরও তিনি এক যুগেরও বেশি জীবিত ছিলেন। বিজ্ঞানে মৌলিক অবদানের জন্য আল খাওয়ারিজমি চিরস্মরণীয় হয়ে আছেন মানব সভ্যতার মাঝে।
আল খাওয়ারিজমি ইরানের জান্দিশাহপুর শিক্ষাকেন্দ্রের গবেষণাকর্ম এবং ভারতীয় গণিতশাস্ত্রের দ্বারাও গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। খাওয়ারিজমি সম্পর্কে বিখ্যাত ঐতিহাসিক আল দুমিলি বলেছেন, খাওয়ারিজমি শুধু প্রাচ্য ও মুসলিম বিশ্বেই নয়, একই সাথে পাশ্চাত্য বিশ্বেও বিখ্যাত হয়ে আছেন। গণিতশাস্ত্রে তিনি নয়া যুগের সূচনা করেছিলেন এবং তার গ্রন্থগুলো ছিল নজিরবিহীন। আরেক ঐতিহাসিক জুজম্যান আল খাওয়ারিজমিকে নজিরবিহীন গণিতবিদ ও জ্যোতির্বিদ হিসেবে উল্লেখ করে বলেছেন, দ্বিঘাত সমীকরণ ছিল তার অসামান্য সৃষ্টিকর্ম। যাই হোক, ধারণা করা হয় বৃহত্তর খোরাসান এলাকায় আল খাওয়ারিজমির জন্ম হয়েছিল। বর্তমানে ওই এলাকাটি উজবেকিস্তানে অবস্থিত। বৃহত্তর খোরাসান একসময় পারস্যেরই অংশ ছিল। আবার কোনো কোনো সূত্র মতে তিনি পারস্যের অন্তর্গত অন্য এলাকায় জন্মেছিলেন।
প্রকৃতপক্ষে সে সময় পারস্য সাম্রাজ্যের বিশাল এলাকার উপর ইসলামের প্রভাব ছড়িয়ে পড়েছিল। বাগদাদ ছিল মুসলিম বিশ্বের বাণিজ্য ও জ্ঞান গবেষণার কেন্দ্রভূমি। সে যুগে অনেক দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ও জ্ঞানীগুণী ব্যক্তিরা বাগদাদে যেতেন, যাদের মধ্যে আল খাওয়ারিজমিও ছিলেন অন্যতম। এক পর্যায়ে তিনি বাগদাদের খলিফা মামুনের গ্রন্থাগারের দায়িত্ব গ্রহণ করার সুযোগ পান। ওই সময়টি মুসলিম ইতিহাসের স্বর্ণালী যুগ হিসেবে পরিচিত ছিল, কেননা ইসলামের কল্যাণে জ্ঞান ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিরাট জাগরণ ঘটেছিল এবং এর প্রভাবে অনেক বড় বড় মুসলিম মনীষী ও বিজ্ঞানীর আবির্ভাব ঘটেছিল। খাওয়ারিজমি ছিলেন তাদের অন্যতম। সবশেষে মুসলিম সভ্যতায় গণিত শাস্ত্রে ব্যাপক উন্নতির কারণ সম্পর্কে কিছু কথা না বললেই নয়। প্রথমত, তৎকালীন মুসলিম শাসকরা জ্যোতির্বিদ্যা চর্চা এবং গ্রহ নক্ষত্রের গতিবিধি যাচাই করে ভবিষ্যৎবাণী করায় বিশ্বাসী ছিলেন। এছাড়া ধর্মের সঙ্গে যুক্ত নানা প্রকল্প বাস্তবায়ন, দপ্তর পরিচালনা করা, কর আদায়, পঞ্জিকা বা ক্যালেন্ডার ব্যবহার প্রভৃতি কাজে গণিতবিদ ও জ্যোতির্বিদদেরকে রাজ দরবারে ডেকে আনা হতো।
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কারণে এ সংক্রান্ত জ্ঞানচর্চার ব্যাপক উন্নয়ন ঘটে। এ যুগে গণিতের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রয়োগ শুরু হয়। একইভাবে গবেষণা কাজে ব্যবহারের জন্য এমন সব যন্ত্রপাতি তৈরি হয় যা ছিল নজিরবিহীন। এসব যন্ত্রপাতি ও গবেষণা কেন্দ্র গ্রিস ও ভারতের গবেষণা কেন্দ্রের চাইতেও উন্নত ছিল। এমনকি এসব যন্ত্রপাতি ব্যবহারের নিয়মকানুন সম্পর্কেও গ্রন্থ রচিত হয়। তো শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা ইরানের আরও মনীষীদের অবদান সম্পর্কে আরও কথা বলব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
Թեհրանն է խոսում, Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։